বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماء صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الله ছাড়া অন্য কোনো মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 জুলাই, 31 আষাঢ় এবং ফার্সি 24 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। শ্রোতা বন্ধুরা, এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাথমিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সৌদি সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে আবারও সফল অভিযান চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে করোনার উদ্বেগজনক সংক্রমণ ও মৃত্যুর মধ্যেই দেশটির সরকার ঈদ উদযাপন উপলক্ষে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। অথচ জাতীয় কারিগরি পরামর্শ কমিটি উদ্বেগ প্রকাশ করে লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছিল। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। এরপর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। তারপর প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বলে জানালো তেহরান। বাইডেনকে পরমাণু সমঝোতায় না ফেরার আহ্বান পম্পেওর। বাংলাদেশে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী জানালেন করোনা সংক্রমণ ও মৃত্যুর বর্তমান হার বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে রয়েছে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, সর্বোচ্চ পাল্লা 700 কিলোমিটার, ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন নানা তথ্য উপাত্ত থেকে স্পষ্ট ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি। তিনি এসব তথ্য উপাত্ত দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু সমঝোতা সইয়ের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে তিনি এ আহ্বান জানান। জারিফ আরও বলেন, 6 বছর আগে এমনই এক দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ইস্যুকে যুদ্ধ ছাড়াই সমাধান করা হয়। তিনি আরও বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তখন বুঝতে পারেন তার দৃষ্টিতে যে নিষেধাজ্ঞা সবকিছুকে অচল করে দিতে পারে, সেই নিষেধাজ্ঞা ইরান ও দেশটির সেন্ট্রিফিউজগুলোকে অচল করার ক্ষমতা রাখে না। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তার সর্বোচ্চ চাপ সবকিছুকে অচল করতে পারবে, কিন্তু কোনোদিনই তা ঘটেনি। জারিফ বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এসব তথ্য উপাত্ত দেখা উচিত। এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের পাশাপাশি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরুদ্ধে
বক্তব্য দিয়েছেন। তিনি ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করাই ছিল আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত। তিনি আবার এই সমঝোতায় ফিরে না যাওয়ার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। পম্পেও ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেন, পরমাণু সমঝোতায় ওয়াশিংটনের ফিরে যাওয়াটা বোকামি হবে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছিল তার অন্যতম প্রবক্তা ছিলেন পম্পেও। 2018 সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেন, যা পুরোপুরি ব্যর্থ হয়। রাশিয়া বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা সহজ নয়, কিন্তু তা সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান এই সংলাপ নিয়ে হতাশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানো পরমাণু সমঝোতা স্বাক্ষরের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেন। 2015 সালের 15 জুলাই জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত 6 জাতিগোষ্ঠীর সঙ্গে এই সমঝোতা সই করেছিল ইরান। উলিয়ানোভ বলেন, পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সংলাপের ব্যাপারে হতাশ হওয়ার সময় এখনও আসেনি এবং এ ব্যাপারে অতিরিক্ত আশাবাদী হওয়াও উচিত হবে না। গত এপ্রিলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে সরাসরি ভিয়েনা সংলাপে বসে ইরান। এ পর্যন্ত এই সংলাপের 6 দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দখলদার ইসরায়েলের গণমাধ্যমের ধারণা, লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর কাছে বর্তমানে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা 1500 থেকে 700 কিলোমিটার। যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে 1000 থেকে 3000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। আজ ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালা এ খবর প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে, 2006 সালে যুদ্ধের পর গত 15 বছরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে 200 কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহ ড্রোনগুলোর পাল্লা 400 কিলোমিটার। এদিকে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেজ লিখেছে, হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে হামলার ইসরায়েলের চেষ্টা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে। তারা নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে এতটাই এগিয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা বিভাগগুলো এখন তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানানোর পর শিক্ষামন্ত্রী আজ মন্তব্য করলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু করণীয় ঠিক করে দিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি টানা 16 মাস বন্ধ থাকার পর বিষয়টি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। সরকারের শিক্ষামন্ত্রী দীপুমনি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় গ্রুপ ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তবে যদি সম্ভব হয় নভেম্বর ডিসেম্বরে 3টি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। তিনি জানান, এসএসসিতে 24টি এবং এইচএসসিতে নৈর্বাচনিক বিষয়ে মোট 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। বাংলা, ইংরেজি, গণিত এমন আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়গুলোর উপরে পরীক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকার ফলে দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি বলেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আর অপেক্ষা করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার সংকট বিপর্যয়কর হতে পারে। জাতিসংঘের শিশু এবং শিক্ষা বিষয়ক এই দুটি সংস্থা আরো বলেছে, স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম। তবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা তখনই খুলে দিতে পারব যখন মনে করব এখন আশঙ্কা অনেক কম।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
একটু বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বাংলাদেশের গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে যাচ্ছেন। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আজ বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে জয়দেবপুর ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখেন। এর ফলে সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কোনো মাসেই সঠিক সময়ে বেতন ভাতা দেয় না, প্রতি মাসেই আন্দোলন করে টাকা আদায় করতে হয়। মাসের অর্ধেক সময় হয়ে গেলেও বেতন পাননি তারা, ফলে তারা ঘর ভাড়া, দোকানের বকেয়া পাওনা পরিশোধ করতে পারছেন না। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ এনেছেন। করোনা ভ্যাকসিন সহ নানা খাতে বঞ্চনার অভিযোগ তুলে ধরে মমতা বলেন, যত বলব তত কথা বাড়বে, ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা করার অভিযোগ করেছেন। তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এ সংক্রান্ত মন্তব্য করেন। মমতা আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন না দেওয়ার অভিযোগ করেন। ভ্যাকসিন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি বলেন, নির্বাচনে এত হার হেরেও লজ্জা নেই, কিছুতেই হারটা মেনে নিতে পারছে না, নানা রকম চক্রান্ত চলছে কিছু নিরপেক্ষ প্রতিষ্ঠানকেও দখল করে, যত বলবো তত কথা বাড়বে, ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে। এসব সেনা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে। ইয়েমেন প্রেস এজেন্সি এ খবর জানিয়ে বলেছে, প্রথম এসব মার্কিন সেনাকে এডেন প্রদেশের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। এরপর তাদেরকে উত্তর দিকের প্রতিবেশী প্রদেশ লাহিজে নিয়ে যাওয়া হয়েছে। দখলদার মার্কিন সেনাদলটিকে লাহিজ প্রদেশের আল আনাদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। আফগানিস্তান থেকে শতকরা ৯৫% মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয়েছে বলে পেন্টাগন ঘোষণা করার পর ইয়েমেন থেকে খবর পাওয়া গেল। আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে তার প্রতি এতদিন সামরিক সহযোগিতা দিয়ে এসেছে আমেরিকা। বাগদাদ সফররত ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ের পূর্ণ সমর্থন রয়েছে এবং এ বিষয়টি জানাতে তিনি ইরাক সফর করছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সন্ত্রাস ও উগ্রবাদ দমন করে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরান সব রকম প্রচেষ্টা চালাবে। আলাভি ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার সমবেদনা প্রকাশের কথা ইরাকি প্রেসিডেন্টকে জানান। সাক্ষাৎ ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যায়িত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, সব ক্ষেত্রে এই সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী করতে বাগদাদ প্রস্তুত রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে আবারও সফল অভিযান চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত ন্যাশনাল সালভেশন সরকারের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আল বিজায়া প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে নাসর আল মোবিন নামে অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। কয়েকটি কারণে নাসর আল মোবিন অভিযান গুরুত্বপূর্ণ। প্রথমত, ইয়েমেনি যোদ্ধাদের এই অভিযান সৌদি সমর্থিত উগ্র জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের সমর্থকরা ইয়েমেনের হুথি আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠন রাজধানী সানায় শক্তিশালী সরকার গঠন করেছে এবং তারা জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে। ইয়েমেনি যোদ্ধাদের হামলায় সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত আল কায়দা ও আইএস জঙ্গিরা এখন বিরাট বিপর্যয়ের সম্মুখীন এবং তারা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। নাসর আল মোবিন অভিযানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, আল বিজায়া প্রদেশটি ইয়েমেনের কেন্দ্রে অবস্থিত এবং ভৌগোলিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনিদের বিজয়ের অর্থ হচ্ছে তারা সফলভাবে এগিয়ে যাচ্ছে। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, আল বিজায়া প্রদেশে ইয়েমেনিদের বিজয় ও অগ্রযাত্রা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, নাসর আল মোবিন অভিযান চালিয়ে সফল হতে মাত্র 72 ঘণ্টা সময় লেগেছে। এ থেকে ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর দ্রুত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতার প্রমাণ পাওয়া যায়। ইয়েমেনিদের সাম্প্রতিক এই সফল অভিযানের আরও গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, আল বিজায়া প্রদেশ বিজয়ে সেনাবাহিনী ও গণবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে। সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আল বিজায়া প্রদেশ বিজয়ের ক্ষেত্রে সেখানকার স্থানীয় জনগণ ও উপজাতিরা সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতার কারণেই ওই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সৌদি সমর্থিত জঙ্গি সন্ত্রাসীদেরকে উৎখাত করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। যুদ্ধে যেসব আইএস জঙ্গি সন্ত্রাসীরা ধরা পড়েছে তারাই সৌদি সেনাদের সঙ্গে তাদের সহযোগিতার কথা স্বীকার করেছে। আরেকটি বিষয় হচ্ছে, ইয়েমেনিদের সাম্প্রতিক বিজয় সৌদি আরবের জন্য বিরাট পরাজয় এবং তাদের জন্য চপেটাঘাত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপথে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশ এখন প্রতিদিনই দেখছে করোনার ভয়ঙ্কর রূপ। জুনের শেষ সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই ভাঙছে করোনার সংক্রমণ বা মৃত্যুর রেকর্ড। করোনা সংক্রমণের এমন তীব্রতার মাঝে লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এই বিশেষজ্ঞ কমিটি কঠোর বিধিনিষেধ আরও 14 দিন বাড়ানোর সুপারিশ করেছিল। একই সঙ্গে কুরবানির পশুর হাট বন্ধ রেখে প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছিল সরকারকে। সোমবার রাতে জাতীয় কমিটির সভার এই পরামর্শ উপেক্ষা করেই ঈদ উদযাপনকে উপলক্ষ করে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এ অবস্থায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি তাদের 41তম সভায় গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। সরকারি ঘোষণার 2 দিন পর কমিটি তাদের পরামর্শ প্রকাশ করল। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে 22 জুলাই পর্যন্ত 8 দিন বিধিনিষেধ শিথিল করার ফলে ঈদ পরবর্তী সময়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে লকডাউন শিথিল করার বিষয়টি নিয়ে সরকারের সাথে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে মতানৈক্য রয়েছে। এদিকে ঈদ পরবর্তী সময়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন জানিয়েছেন,
জুলাই মাসটা আমাদের জন্য অত্যন্ত কঠিন মাস, সুতরাং আমাদেরকে সামনে অত্যন্ত সাবধানতাভাবে অর্জন করতে হবে। তার কারণ এই মাসের কিন্তু আরো 16টা দিন বাকি আছে। যেহেতু সংক্রমণের মাত্রা এখন অনেক বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যু কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত এভাবে চলতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন 226 জন। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 12,236 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 226 জনের 74 জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে 52 জন, চট্টগ্রাম বিভাগে 42 জন, রাজশাহী বিভাগে 24 জন, বরিশালে 6, সিলেটে 5, রংপুরে 13 এবং ময়মনসিংহ বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে স্থলভাগের সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে বাঘ। বাঘ প্যান্থেরা গোত্রের অন্তর্ভুক্ত 4টি বৃহৎ বিড়ালের মধ্যে একটি স্তন্যপায়ী প্রাণী। এজন্য বাঘ আর বিড়ালের চেহারার মধ্যে বেশ মিল লক্ষ্য করা যায়। তবে বিশ্বের সব দেশের বাঘ কিন্তু দেখতে একরকম নয়।
বাংলাদেশ ও ভারতে এক প্রকার ডোরা কাটা বাঘ দেখতে পাওয়া যায়, যার বৈজ্ঞানিক নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এদের প্রধান আবাসস্থল হল বঙ্গোপসাগর উপকূলের সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগার ভারত ও বাংলাদেশের জাতীয় পশু।
বাঘ যত শক্তিশালী হোক না কেন, মানুষের বুদ্ধির কাছে তাদের শক্তির কোনো মূল্য নেই। তাই তো মানুষ তার বুদ্ধি ও কৌশল দিয়ে শক্তিশালী বাঘকে লোহার খাঁচায় বন্দি করে রাখে।
তো বন্ধুরা, বাঘের উপর মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আজকের আসরে আমরা একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান।
অনেক দিন আগের কথা। একদিন একটি বিড়াল এক লোকের ঘর থেকে গোশত চুরি করে খেয়ে ফেলল। ঘরের মালিক তা দেখতে পেয়ে মস্ত বড় এক লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করল। বিড়ালটি প্রাণ বাঁচানোর জন্য এক পাহাড়ি এলাকার দিকে পালাতে লাগল।
এ সময় একটি চিতা বাঘ পাহাড় থেকে নেমে আসছিল। পথেই বিড়ালটির সাথে তা দেখা হল। বিড়ালটি দেখতে ছিল চিতা বাঘের মতো, কিন্তু চিতাকে দেখে বিড়ালটি ভয়ে পালাতে লাগল। চিতা বাঘ বিড়ালকে ডেকে বলল,
এই এই থাম থাম বলছি, বল বল কে তুই, আরে কথা বলছিস না কেন?
বিড়াল ভয়ে জড়সড় হয়ে বলল,
আহ কি করুণ মরমে আওয়াজ বেচারার, কিরে তুই কি আমাদের জাতি নোস? তাহলে তোর শরীরটা এত ছোট শীর্ণকায় কেন, কি হয়েছে তোর?
বিড়াল যখন দেখল তার এক দরদি ও সহমর্মী পাওয়া গেছে, তখন তার দুঃখের পেয়ালা উথলে উঠল এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কান্না জুড়ে দিয়ে বলল, আপনি ঠিকই ধরেছেন বাঘ বসাই, আমি একটা বড় ধরনের বিপদে পড়ে এখানে এসেছি।
বিপদ? কিসের বিপদ? তুই কি এমন কোন শত্রুর হাতে পড়েছিস যার সাথে শক্তিতে পেরে উঠছিস না?
শত্রু হলে তো কোনো কথাই ছিল না, আমার কষ্টের কারণ আমাদের বন্ধুরাই।
বুঝলাম না তো, তোর আবার বন্ধুকে, যার কারণে গ্রাম থেকে এই বনের দিকে ছুটে এসেছিস?
কি বলবো, দুঃখের কথা, আমার বর্তমান শত্রু হচ্ছে মানুষ।
মানুষ? মানুষ আবার কোন ধরনের জীব? আমি তো এ পর্যন্ত তার নামও শুনিনি। আচ্ছা আচ্ছা, দুনিয়ায় এত জীব জন্তু থাকতে তোরা মানুষের সাথে বন্ধুত্ব করতে যাস কেন?
কি করব বাঘ মশাই, আমরা সব জায়গা থেকে উৎখাত হয়ে গৃহপালিত হয়েছে। মানুষরা ইঁদুর ধরার জন্য আমাদেরকে বাড়িতে রাখে, কিন্তু যখন ইঁদুর পাওয়া যায় না তখন ক্ষুধার জ্বালায় অন্য কিছু খেলেই আমরা হয়ে যাই খারাপ। আমাদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, তখন তাদের দয়া মায়া কিছুই থাকে না। এই বিশ্বাস করুন, আপনারা চিতাবাঘরাও যদি মানুষ জাতির হাতে পড়েন, এই তাহলে আমাদের চেয়েও আপনাদের বেশি দুর্ভোগ পোহাতে হবে।
আরে ধুর, আরে এগুলো তো কথার কথা। আমি যদি তোর জায়গায় থাকতাম আর যদি কেউ আমার উপর মাতব্বরি করতে আসতো, তাহলে তার শরীর থেকে এক টানে মাথাটা নামিয়ে ফেলতাম। যাকে এসব বলে আর লাভ নেই, এখন তুই আমাকে তোর শত্রুর কাছে নিয়ে চল, আমি তোর হয়ে তাকে উচিত শিক্ষা দেব।
ঠিক আছে, এই এক্ষুনি নিয়ে যাচ্ছি। তবে একটা কথা আপনাকে বলে রাখছি, মানুষ জাতি খুবই ভয়ঙ্কর, দুনিয়ার কেউই তার প্রতিদ্বন্দ্বী হবার ক্ষমতা রাখে না।
আরে এত বড় বড় কথা না বলে আমাকে একটা মানুষের কাছে নিয়ে চল, তারপর দেখে নেব কত ধানে কত চাল।
এসব কথাবার্তার পর বিড়াল বাঘকে নিয়ে গায়ের দিকে রওনা হল। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল একজন গ্রাম্য লোক গাছের ডাল কাটছে। বিড়াল চিতাকে চুপি সারে লোকটির কাছাকাছি এসে বলল, মানুষের জাত হচ্ছে এরা। একথা বলেই ডরে ভয়ে কাঁপতে কাঁপতে এক পাশে গিয়ে দাঁড়াল। এ সময় চিতাবাঘ তর্জন গর্জন করে লোকটিকে বলল,
এই যে মশাই, তোদের নামই কি মানুষ? তোরাই কি সৃষ্টির সেরা জীব? তা কোন কারণে বিড়ালদের উপর মাতব্বরি করছিস বল দেখি।
লোকটি বলল, হ্যাঁ আমরাই মানুষ, অন্যের উপর কর্তৃত্ব করা আমাদের অধিকার। আমাদের চিন্তা শক্তি আছে, জ্ঞান আছে, বুদ্ধি ও অভিজ্ঞতা আছে, তাছাড়া আমরা সচেতন ও সতর্ক। বিড়াল তো সামান্য প্রাণী, আমরা চাইলেই সব জন্তুকেই বন্দী ও অপদস্থ করতে পারি। তবে জেনে রাখো, আমরা অবিবেচক নই, অকারণে আমরা কারো কোনো ক্ষতি করি না।
এই শোনো, নিজেদের নিয়ে এত বড়াই করিস না বলে দিচ্ছি। নিজের উপর যদি এতই ভরসা থাকে তাহলে আইনা লড়াই করি, দেখি তোর গায়ে কত জোর। এমন 12টা বাজিয়ে দেব যে বাপ দাদার নাম পর্যন্ত ভুলে যাবি।
গ্রামলোকটি দেখল যে তার বিপদ খুব কাছেই, আর চিতার সাথে সে শোক দিতে পারবে না, তাই সে মনে মনে এক ফন্দি আঁটল। তারপর বাঘের উদ্দেশ্যে বলল, বেশ ভালো, অবশ্যই তোমার সাথে লড়াই করব। তবে শুনলাম তুমি নাকি খুবই সাহসী, পশুদের মাঝে তোমার সাথে কারো কোনো জোড়ে নেই, কথাটা কি ঠিক?
হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। দুনিয়ার কাউকেই আমরা আমাদের চেয়ে শক্তিশালী মনেই করি না।
তা না হয় মানলাম, কিন্তু যে নিজেকে সবার চেয়ে বড় মনে করে তার ইনসাফও বেশি থাকা উচিত, তাই না?
অবশ্যই আমাদের ইনসাফ অন্যদের চেয়ে বেশি আছে। আমরা তো আর মানব জাতির মতো নই যে সবাইকে বন্দি ও অপমান করব।
আচ্ছা, তোমার যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে মনোযোগ দিয়ে আমার একটা কথা শোনো। এই যে তুমি আমার সাথে লড়াই করার জন্য এসেছো তোমার থাবা ও দাঁত নিয়ে, কিন্তু আমি তো আমার শক্তি সাথে করে আনিনি। এখন তুমিই বলো, আমার মতো একজন নিরস্ত্র লোকের সাথে লড়াই করাটা কি ন্যায় বিচার হবে?
তা তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমার শক্তি কোথায় রেখে এসেছ?
আমরা মানুষরা সবসময় শক্তিকে ঘরে রেখে দেই। যদি কখনো কারো সাথে লড়াই করার প্রয়োজন হয় তখন তা নিয়ে আসি।
ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার শক্তি নিয়ে এসো, আমি এখানেই আছি।
তুমি কি আমাকে বোকা মনে করেছ? আমি শক্তি আনতে যাই আর তুমি সেই সুযোগে পালিয়ে যাও, মনে করেছ আমি কিছুই বুঝি না?
কি বললে, সামান্য একটা মানুষের ভয়ে আমি পালিয়ে যাব?
অবশ্যই পালাবে, আমি জন্তু জানোয়ারদের একদম বিশ্বাস করি না। তারা সবাই দুর্বলদের উপর আক্রমণ করে আর শক্তিশালীদের কাছ থেকে পালিয়ে থাকে। বিশেষ করে তুমি তো আবার বিড়ালদের আত্মীয়, বিড়ালরাও চুরি করে পালিয়ে যায়। আসলে জন্তুদের আত্মসম্মান বোধ বলতে হ্যাঁ কিছুই নেই।
আচ্ছা, কেন অযথায় অপবাদ দিচ্ছ? আমি তো বললাম এখানেই থাকব। ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করছো না তখন শপথ করে বলছি আমি কখনোই পালাবো না।
ওইসব শপথ টপথের প্রতি আমার কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, যদি সত্যিই তোমার সাহস থাকে আর পালাবে না বলে দাবি করে থাকো, তাহলে আমি এই দড়ি দিয়ে তোমার ঘাড় এই গাছের সাথে বেঁধে রাখতে চাই, তুমি কি রাজি?
ঠিক আছে, তুমি যখন আমাকে বিশ্বাস করছো না তাহলে তাই করো।
এসব কথাবার্তার পর চিতাবাঘটি গাছের কাছে গিয়ে দাঁড়ালো আর গ্রামলোকটি চিতার ঘাড়টি গাছের সাথে বাঁধল। এবার একটি বেলচা নিয়ে চিতার সামনে গিয়ে বলল, কি বাঘ মশাই, এখন বুঝতে পারছো?
কি বোঝার কথা বলছো?
এখন বোঝো অপমান আর বন্দিত্ব কাকে বলে। যদি বিড়ালের মতো নিরীহ থাকতে আর বড় বড় কথা না বলতে তাহলে শান্তিতে থাকতে পারতে।
কি যাতা বলছো, তুমি না শক্তি আনতে যাবে?
আরে, আমার শক্তি হচ্ছে আমার মুখের ভাষা, দড়ি আর এই বেলচা। যদি তোমাকে হত্যা করতে চাই তাহলে এই বেলচাই যথেষ্ট, তবে আমি তোমাকে হত্যা করব না। এমন এক কাজ করব যা হত্যার চেয়েও ভয়ঙ্কর। তোমাকে আমি খাঁচায় বন্দি করে রাখবো যাতে মানুষ এসে তোমাকে দেখে ঠাট্টা মস্কারা করতে পারে।
তুমি প্রতারণা করেছো। আচ্ছা আচ্ছা, এটা কি ইনসাফ হলো?
না, এটা কখনোই প্রতারণা নয়, এটা হচ্ছে যুদ্ধের কৌশল। আমি তো তোকে খবর দিয়ে আনিনি, তুই নিজেই আমার সাথে লড়াই করতে এসেছিস। লড়াইতে দুশ্মনকে হালুয়া খাওয়ানো হয় নাকি? আমি তো আগেই বলেছি আমাদের চিন্তাশক্তি এবং অভিজ্ঞতা আছে, আর এসবের মাধ্যমেই তোমার মতো শক্তিশালী প্রাণীকে বাগে আনতে পেরেছি।
এরপর লোকটি গ্রামে গেল তার বন্ধুদের নিয়ে আসতে, যাতে জীবিত চিতাকে ধরে নিয়ে খেল তামাশা দেখতে পায়। চিতা নিকটেই লুকিয়ে থাকা বিড়ালকে বলল, আজব বিপদেই না পড়লাম। বোঝা যাচ্ছে তুই এই মানুষের জাত তথা আদম সন্তানদের ভালো চিনেছিস। এখন বল দেখি, এ লোক ফিরে এলে আমি যদি আমার চিতা সহবের বিপরীতে নিজেকে খাটো করি বা অনুনয় বিনয় করি এবং তোর মতো মিউমিউ করি, তাহলে কি আমাকে ছেড়ে দেবে?
বিড়াল বলল, আমি অত্যন্ত দুঃখিত। সেই প্রথম থেকেই যদি চিতা চিতা বলে বাহাদুরি ও আস্ফালন না দেখাতে এবং মানুষের কথার ছলনায় না ভুলতে, তাহলে হয়তো কোনো ফায়দা হতো। কিন্তু এখন বহু দেরি হয়ে গেছে। এখন যদি ইঁদুরের চেয়েও ছোট হয়ে যাও এবং মিউ মিউ করার বদলে যদি চিকচিকও করো, তাতেও কোনো লাভ হবে না।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, এবারে তোমাদের জন্য রয়েছে স্বপ্ন নিয়ে একটি গান। গানের কথা লিখেছেন ওয়াহিদ আল হাসান, সুর করেছেন আব্দুস শাকুর তুহিন, আর গেয়েছে তৌফিক ইসলাম।
তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নেই রংধনুর আজকের আসর থেকে।
লতার ছোঁয়া পেতে খুঁজব ভালো সাথী, নিত হবে গান নিত কলতান, নিত হবে গান কলতান নিত চড়ুই ভাতি, খুঁজব ভালো সাথী।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 15 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। এসএসসি নভেম্বরে, এইচএসসি ডিসেম্বরে, বলেছেন শিক্ষামন্ত্রী দৈনিক প্রথম আলো। এবছর প্রতি বর্গফুট চামড়ার সর্বোচ্চ দাম 45 টাকা, দৈনিক কালের কণ্ঠ। জমে উঠছে অনলাইন পশুর হাট, বিক্রি প্রায় 2 লাখ, দৈনিক যুগান্তর। 18 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। পুরনো চেহারায় রাজধানী, শিকে ঝুলেছে স্বাস্থ্যবিধি, দৈনিক মানবজমিন। এবং বিএনপির অপপ্রচার সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে, বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, শুরু হয়ে গিয়েছে করোনার তৃতীয় ঢেউ, ধীরে হলেও বিশ্বে বাড়ছে মৃত্যু, সতর্ক করল হু, দৈনিক আনন্দবাজার পত্রিকা। সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের সফরের মাঝেই জম্মুতে ফের ড্রোন আতঙ্ক, দৈনিক সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, গ্রুপ ভিত্তিক নির্বাচনিক 3 বিষয়ে এসএসসি পরীক্ষা এবছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে 3টি বিষয়ে পরীক্ষার ভিত্তিতে বাকি আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার বিষয় ম্যাপিং এর মাধ্যমে। আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে, অথবা শুধু বিষয় ম্যাপিং এর মাধ্যমেও মূল্যায়ন হতে পারে, সেটি পরে জানানো হবে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এবার মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের ফলাফল দিতে চাই।
জমে উঠছে অনলাইন পশুর হাট, বিক্রি প্রায় 2 লাখ, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, করোনা ভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতিতে অনলাইনে কোরবানির পশু কিনতে উৎসাহ দিচ্ছে প্রশাসন। ঈদুল আজহাকে সামনে রেখে দেশে অনলাইনে ও ডিজিটাল পশুর হাট ইতোমধ্যে জমে উঠতে শুরু করেছে। এরই মধ্যে 2 লাখের বেশি পশু অনলাইন ও ডিজিটাল হাটের মাধ্যমে বিক্রি হয়েছে বলে অনলাইন ও ডিজিটাল হাটের আয়োজকরা জানিয়েছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, 2 জুলাই থেকে গত 13 জুলাই পর্যন্ত 1,84,896টি পশু বিক্রি হয়েছে। এগুলোর মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক জিনাত সুলতানা বিবিসিকে বলেন, গত সপ্তাহখানেক সময়ের মধ্যে সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে, এর আগে বিক্রি খুব বেশি ছিল না।
দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 18 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তন থেকে জুম কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ ওপিডি শেড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। টিকার বিষয়ে তিনি বলেন, ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ছেলেমেয়েদের তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের আমরা ভ্যাকসিন দিয়েছি এবং 18 বছর ও এর বেশি বয়সী ছেলেমেয়েদের আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব।
দৈনিক মানবজমিনে খবরে লিখেছে, 2 দফা কঠোর লকডাউন, কি করা যাবে কি করা যাবে না, এন্টার গাইডলাইন, পরিস্থিতি করুণ হবে, খোদ স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীলদের এমন আওয়াজ। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে সংক্রমণ, মাঝখানে চাউর হলো প্রয়োজনে কারফিউ, সব চাপিয়ে আজ থেকে পুরোদমে খুলেছে সব দরজা। রাজধানীর সড়কের চেহারা দেখলে মনে হবে দেশে করোনা বলে কিছু ছিল কি। নগরীর প্রায় প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ লাইন, এব্রো থেব্রো হয়ে চলছে সব রকম বাস, সব রকম গণপরিবহনের ভিড়, সরব রাজধানীর সব বাস স্টপেজগুলো। রাজপথে শৃঙ্খলা বলতে কিছু নেই, সকল গাড়ি যেন 2 সপ্তাহের ঘুম ভেঙে রাস্তায় নেমেছে একসঙ্গে। আজ থেকেই খুলে গেছে সব বিপণী বিতান।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপি জনগণের জন্য কিছুই করবে না, উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চ হারে ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে, করোনার তৃতীয় ঢেউ উঠতে শুরু করেছে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বৃহস্পতিবার হুর প্রধান বললেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা ইতিমধ্যে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি। ডেল্টা রূপ নিয়ে ইতিমধ্যে দুশ্চিন্তায় বিশ্বের 111টি দেশ। হুর প্রধান জানিয়েছেন, ডেল্টার বিস্তার আর তার সঙ্গে করোনাবিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও।
দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা কমিটির বৈঠকে ডাক পেলেও চীন নিয়ে কথা বলতে দেওয়া হয়নি, তাই বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তার পিছনে সংসদের আরও কিছু সদস্য, এমনটাই জানা গিয়েছে। বুধবার দুপুর 3টা নাগাদ প্রতিরক্ষা বিষয়ক ওই বৈঠকটি ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদ। সেই বৈঠকেই রাহুল গান্ধী ফের একবার চীন ইস্যু নিয়ে কথা বলতে চান। চীনের আগ্রাসন নীতির জবাবে ভারতের অবস্থান কি সে বিষয়ে জানতে চান তিনি, কিন্তু বৈঠকে এ বিষয়ে কথা বলতে মানা করা হলেই রেগে যান রাহুল গান্ধী।
সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের সফরের মাঝেই জম্মুতে ফের ড্রোন আতঙ্ক, এই শিরোনামের খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে। সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের সফরের মধ্যেই ফের ড্রোন আতঙ্ক। নিয়ন্ত্রণ রেখা বরাবর ফৌজের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সন্ধ্যায় জম্মু পৌঁছেন চিফ অফ ডিফেন্স স্টাফ রাওয়াত। তারপরই রাতে সেখানে বায়ুসেনার ঘাঁটির কাছে ড্রোনের দেখা পাওয়া যায়। বিগত 15 দিনে কেন্দ্রশাসিত অঞ্চলটির আকাশে এই নিয়ে 6টি ড্রোন দেখা গেল। ফলে রীতিমতো সতর্ক থাকছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এহেনো পরিস্থিতিতে পাকিস্তান সীমান্তে ফৌজের প্রস্তুতি খতিয়ে দেখতে জম্মুতে রয়েছেন জেনারেল রাওয়াত। সেখানে সেনার একাধিক ঘাঁটি পরিদর্শন করবেন তিনি।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। 4 ইরানি নাগরিক, ইরানি বংশোদ্ভূত একজন মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করতে চেয়েছিল বলে আমেরিকা যে অভিযোগ করেছে তাকে কাণ্ড জ্ঞানহীন বলে অভিহিত করেছে তেহরান। মার্কিন বিচার বিভাগ মঙ্গলবার ওই 4 ইরানি নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বুধবার তেহরানে বলেছেন আমেরিকার এই অভিযোগ এতটা ভিত্তিহীন ও হাস্যকর যে তা জবাব দেওয়ার যোগ্য নয়। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বলে জানাল তেহরান। বাইডেনকে পরমাণু সমঝোতায় না ফেরার আহ্বান পম্পেওর। বাংলাদেশে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী জানালেন করোনা সংক্রমণ ও মৃত্যুর বর্তমান হার বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে রয়েছে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র, সর্বোচ্চ পাল্লা 700 কিলোমিটার, ইসরায়েলি গণমাধ্যমের মন্তব্য। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।